لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছে। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম রসায়ন হল প্রাচীনতম বিজ্ঞানের একটি এবং বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু। এ বিজ্ঞানের গুরুত্ব ও এর বহুবিধ ব্যবহার পদ্ধতি, বিশেষ করে জ্ঞান গবেষণা ও শিল্পক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগের কারণে মানব জীবনে রসায়ন শিক্ষার গুরুত্ব অপরিসীম। খাদ্য, পোশাক, চিকিৎসা, ওষুধ, পারফিউম এবং রঙের উৎপাদন ও ব্যবহারের জন্য রসায়নের বিরাট ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে আমরা আলকেমি বিজ্ঞানের বিভিন্ন দিক এবং এক্ষেত্রে প্রাচীন ইরানের ভূমিকা নিয়েও কথা বলেছি। আজকের অনুষ্ঠানে আমরা রসায়নের গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রাচীন গ্রিক দার্শনিকরা এটা খুঁজে বের করার চেষ্টা করতেন কেন রং, গন্ধ ও ঘনত্বের দিক থেকে এক এক পদার্থের এক এক বৈশিষ্ট্য, এবং কেনই বা কোনো কোনো পদার্থ কঠিন, কোনোটি তরল আবার কোনোটি গ্যাসীয়, এবং কেন একে অপরের সাথে বিভিন্ন উপায়ে বিক্রিয়া করে। গ্রিক দার্শনিকরা রসায়ন ও প্রকৃতি সম্পর্কে প্রথম তত্ত্ব উপস্থাপন করেন, যা কিনা ওই যুগের সংস্কৃতি ও সভ্যতা বিকাশে বেশ ভূমিকা রেখেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাচীন গ্রিক গণিতবিদ, জ্যোতির্বিদ ও দর্শনের জনক হিসেবে খ্যাত থ্যালেস পানিকে মূল উপাদান হিসেবে বিবেচনা করেন, যেখান থেকে পৃথিবী উদ্ভূত হয়েছিল। থ্যালেস যুগের 200 বছর পর অ্যারিস্টটল পৃথিবী সৃষ্টির পেছনে 4টি মূল উপাদান অর্থাৎ পানি, মাটি, আবহাওয়া ও আগুনের কথা বলেছিলেন। গ্রিক দার্শনিক লুক্রেটিয়াস দ্য নেচার অফ থিংস নামে একটি বইয়ে দাবি করেছিলেন, সমস্ত পদার্থ পরমাণু নামক অবিভাজ্য কণা দ্বারা গঠিত।
অতীতে মানুষ সস্তা ধাতুকে সোনার মতো মূল্যবান ধাতুতে রূপান্তর করতে খুব আগ্রহী ছিল। তাদের বিশ্বাস ছিল যে বস্তু বা উপাদান এ ধরনের মূল্যবান ধাতুতে পরিণত হতে পারে কিংবা মূল্যবান ধাতুতে পরিণত করতে ভূমিকা রাখতে পারে তা অবশ্যই জাদুকরী পাথর। এ ধরনের বিশ্বাস থেকে কিমিয়া বিজ্ঞানের উৎপত্তি। কিমিয়া পদ্ধতিতে শুধু যে সস্তা ধাতুকে মূল্যবান ধাতুতে রূপান্তর করার চেষ্টা করা হতো তা নয়, একই সাথে মানুষ মনে করত এর দ্বারা এমন ওষুধ তৈরি করা সম্ভব যাতে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা যায়। সে যুগের মানুষ মনে করত আলকিমি বিজ্ঞান চর্চাকারীরা এমন এক অমৃত পানীয় আবিষ্কার করতে সক্ষম হবেন যা খেলে মানুষের মৃত্যুকে বিলম্বিত করা যাবে। যদিও তৎকালীন সময়ের আলকেমি বিজ্ঞান চর্চাকারীরা এ ধরনের অমৃত পানীয় আবিষ্কারে সক্ষম হননি, কিন্তু প্রাথমিক গবেষণা চালিয়ে এবং ফলাফল রেকর্ড করে তারা আধুনিক রসায়নের ভিত্তি রচনা করে গেছেন।
কোনো বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে চিরাচরিত দৃষ্টিভঙ্গিতে কেবল তখনই পরিবর্তন আসতে শুরু করে যখন রবার্ট বয়েল 1661 সালে দ্য স্কেপটিক্যাল কেমিস্ট বইতে তিনি রসায়ন ও আলকেমির মধ্যে পার্থক্য তুলে ধরেছিলেন। এরপর রসায়ন বিজ্ঞানীদের প্রচেষ্টায় এটি বিবর্তিত ও পূর্ণাঙ্গ রসায়ন শাস্ত্রে পরিণত হয়। আলকেমি ও রসায়ন এ দুটি বিজ্ঞানের মাধ্যমেই পদার্থের বৈশিষ্ট্য এবং কিভাবে পদার্থ রূপান্তরিত হয় তা আমরা জানতে পারি। তবে এক্ষেত্রে আধুনিক রসায়ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য মাধ্যম। মুসলিম বিজ্ঞানীদের গবেষণা কর্মের সাথে প্রাচীন জ্ঞানের সংমিশ্রণের কারণে মধ্যযুগে রসায়ন শাস্ত্রে বিপ্লবের সূচনা হয়। মুসলিম বিজ্ঞানীরা, বিশেষ করে ইরানি বিজ্ঞানীরা, প্রাচীন গ্রিক ভাষার বহু বই অনুবাদের কাজ শুরু করেন এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের গবেষণা কর্মগুলো রপ্ত করে নিজেদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেন।
মধ্যযুগে ইরানের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন জাবের ইবনে হায়ান, যিনি ছিলেন ইমাম জাফর সাদেক আলাইহিসালামের সুযোগ্য ছাত্র। জাবের ইবনে হায়ানকে রসায়নের জনক বলে অভিহিত করা হয়। রসায়ন ক্ষেত্রে তিনি তাত্ত্বিক এবং পরীক্ষামূলক পদ্ধতির প্রবর্তন করেছিলেন। প্রাচীন গ্রিক ও মিশরীয় আলকেমিস্টদের কাজগুলো ছিল কেবল চিন্তাভিত্তিক, কিন্তু জাবের ইবনে হায়ান নিজের চিন্তাকে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করার ব্যবস্থা করেছিলেন। তিনি আণবিক নামে এমন একটি কৌশল বা পদ্ধতি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থের পরীক্ষা চালাতেন। আণবিক ছিল পদার্থ পাতন করার একটি সহজ যন্ত্র। কোন তরল পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলা হয়। এছাড়া জাবের ইবনে হায়ান রসায়নের অসংখ্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন যার অনেকগুলো এখনও ব্যবহৃত হয়, যেমন হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণ, পাতন এবং ক্যালাসীকরণ।
অন্যান্য বিখ্যাত মুসলিম রসায়নবিদ যেমন ইবনে সিনা, আবু ইউসুফ কান্দি এবং আবু রেহান আল বিরুনির মতো ব্যক্তিরা প্রাচীন আলকেমি যুগের জাদুকরী পাথর সহ তৎকালীন সময়ে রসায়নের কিছু তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন। খাজা নাসিরুদ্দিন তুসিও রসায়ন বিষয়ে তাঁর নিজস্ব চিন্তাভাবনা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, একটি বস্তু বা পদার্থ এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে কিন্তু অদৃশ্য হতে পারে না। ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী মোহাম্মদ জাকারিয়া রাজি, যিনি আধুনিক পরীক্ষাগার ব্যবহার করে 20টিরও বেশি পরীক্ষাগার যন্ত্রের নকশা ও বর্ণনা তুলে ধরেন যার মধ্যে আজও কিছু ব্যবহার হচ্ছে, বলা যায় তিনি আধুনিক রসায়নের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড ও কেরোসিনের আবিষ্কারক হিসেবে খ্যাতি পেয়েছিলেন।
যাই হোক, ইরানে রসায়ন বিজ্ঞানের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন অ্যালকেমিস্টদের সময় থেকে যারা মূল্যহীন ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছিলেন, পরবর্তীতে রাজির মতো বিজ্ঞানীদের মূল্যবান বৈজ্ঞানিক গবেষণাকর্ম এসবই রসায়ন বিজ্ঞানে ইরানের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রমাণ বহন করে। তবে ইরানে রাসায়নিক শিল্পের ইতিহাস এদেশে ইরান জার্মানি ইন্ডাস্ট্রিয়াল স্কুল প্রতিষ্ঠার সময় থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইরানের এই প্রতিষ্ঠানে রাসায়নিক, বৈদ্যুতিক এবং যান্ত্রিক প্রকৌশল বিষয়ে প্রতিটি ক্ষেত্রে প্রায় 20 জন শিক্ষার্থীকে গ্রহণ করা হতো। 2 বছর পড়া সমাপ্ত করার পর তাদেরকে বলা হতো কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা ইরানের কয়েকজন মনীষীর গবেষণা কর্ম নিয়ে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহাসাল্লামের আহলে বাইতের দৃষ্টিতে সৌভাগ্যের পথ শীর্ষক ধারাবাহিক আলোচনার আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা হযরত ইমাম হাসান আলাইহিসাল্লামের প্রতি তাঁর পিতা আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসাল্লামের কিছু অমূল্য উপদেশ তুলে ধরব। তিনি উপদেশ আকারে পুত্রকে যা বলেছেন আসলে তা সব যুগের মানুষের জন্যই অমূল্য শিক্ষা।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে লিখেছেন, নিশ্চয়ই দুনিয়ার দৃষ্টান্ত হল একদল মুসাফিরের মতো, যারা একটি কঠিন ও দুর্ভিক্ষে পীড়িত মঞ্জিলে আক্রান্ত, সেখান থেকে তারা একটি প্রাচুর্যময় দেশে যেতে উদ্যত। তাই তারা পথের কষ্ট, বন্ধুদের বিরহ সহ সফরের মধ্যে খাদ্যাভাব ও ঘুমের কষ্ট বরণ করতে প্রস্তুত, যাতে সুপরিসর আবাসনে ও নিজ ঘরে পৌঁছে যায়। কাজেই এরা কোনো কষ্টকেই অনুভব করে না এবং এর পেছনে ব্যয় করাকে লোকসান মনে করে না। তাদের কাছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে যাওয়ার চেয়ে আনন্দের বিষয় কিছুই নেই। যারা দুনিয়ার মাধ্যমে প্রতারিত তাদের দৃষ্টান্ত হল ওই লোকদের মতো, যারা নিয়ামত ভরা প্রাচুর্যময় মঞ্জিল থেকে কষ্ট ও দুর্ভিক্ষ পীড়িত মঞ্জিলে যেতে চায়। তাদের কাছে তারা যার মধ্যে রয়েছে তা থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং সেখান থেকে অন্যত্র যাওয়ার ও রওনা হওয়ার চেয়ে খারাপ ও দুঃখজনক কিছু নেই। তিনি আরো লিখেছেন,
তুমি নিজেকে কখনো পণ্ডিত মনে করবে না, এবং যদি কিছুই তোমার সামনে পড়ে তুমি সেটাকে চিনতে পারো তাহলে এটাকে বড় বলে না মনে করো। কারণ জ্ঞানী হল সেই ব্যক্তি যে বুঝতে পারে যে যা কিছু সে জানে সেগুলো যা কিছু সে জানে না তার বিপরীতে নগণ্য। ফলে নিজেকে সে অজ্ঞ মনে করে এবং নিজের চেষ্টায় যা কিছু সে বুঝতে পারে তার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির জন্য সচেষ্ট থাকে এবং তা থেকে উপকৃত হয়। সে জ্ঞানীদের জন্য বিনয়ী ও মনোযোগী থাকে, তাদের সামনে নীরব থাকে এবং ভুল ত্রুটি থেকে দূরে থাকে ও লজ্জাশীল হয়। যদি এমন কিছুর মুখোমুখি হয় যা বুঝতে পারে না তাহলে সেটাকে অস্বীকার করে না, কেননা সে নিজ অজ্ঞতার ব্যাপারে পরিচিত। আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন,
নিশ্চয় অজ্ঞ হল সেই ব্যক্তি যে নিজেকে যে সত্য সম্পর্কে জানে না সে বিষয়ে জ্ঞানী বলে মনে করে এবং নিজ মতামতকে যথেষ্ট মনে করে। এমন মানুষ সবসময় জ্ঞানীদের থেকে দূরে থাকে ও তাদেরকে তুচ্ছ ভাবে এবং তার বিরোধীদেরকে ভ্রান্ত বলে মনে করে। যা কিছু সে বুঝতে পারেনি সেটাকে পথভ্রষ্টতা বলে মনে করে। যখনই তার সামনে যে বিষয়টি সে বুঝতে পারেনি সেটা তুলে ধরা হয় তখনই সে তা অস্বীকার করে এবং সেটাকে মিথ্যা বলে ভাবে। নিজের অজ্ঞতা থেকে বলে, আমি এটা বুঝি না ও বিশ্বাস করি না এবং মনে করি যে তার অস্তিত্ব নেই এবং কোথায় এরূপ কিছু রয়েছে। এটা তার নিজের উপর আস্থা ও নিজের অজ্ঞতার প্রতি তার মনোযোগের অভাবের কারণেই ঘটে। যা কিছু সে বিশ্বাস করেছে তার থেকে পৃথক হবে না যা সে ভুল করেছে। এ কারণে যা কিছু সে জানতে পারেনি তার থেকে উপকৃত হয় না এবং সত্যকে অস্বীকার করে ও অজ্ঞতার মধ্যে দিশেহারা থাকে। ফলে সে জ্ঞান অর্জন করতে অস্বীকৃতি জানায় এবং অহংকার দেখায়।
হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরো লিখেছেন, আমার উপদেশকে বোঝো এবং নিজেকে তোমার নিজের ও অন্যদের মাঝে দাঁড়ি পাল্লা হিসেবে দাঁড় করাও এবং অন্যের জন্য সেটাই চাও যা নিজের জন্য চাও। অন্যের জন্য তা কামনা করো না যা নিজের জন্য কামনা করো না। অত্যাচার করো না যেমনভাবে তুমিও চাও না অত্যাচারিত হতে, এবং সদাচার করো যেমনভাবে কামনা করো তোমার প্রতিও সদাচার করা হোক। নিজের থেকে সেগুলোকে মন্দ মনে করো যেগুলো অন্যদের জন্যে মন্দ মনে করে থাকো। তিনি আরও লিখেছেন, মানুষের জন্য সেটাই পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করে থাকো। যা জানো না তা বলতে যেও না, এমনকি যা কিছু জানো সেগুলোও বলতে যেও না। সে কথা বলতে যেও না যা তুমি চাও না যে তোমার সম্পর্কে বলা হোক। জেনে রাখো যে আত্মকেন্দ্রিকতা হল সঠিক বুঝের পরিপন্থী এবং বিবেকগুলোর জন্য ব্যাধি স্বরূপ। যখনই লক্ষ্যে পৌঁছবে তোমার প্রতিপালকের জন্য অশেষ বিনয়ী হবে।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন, জেনে রাখো তোমার সামনে রয়েছে কঠিন ও দূরের এবং ভয় সংকুল বন্ধুর পথ। সত্য কথা হল তোমার জন্য সঠিক দূরদৃষ্টি পোষণ, পরিমাণ মতো পাথেয় গ্রহণ এবং হালকা বোঝা গ্রহণ ছাড়া কোনো গতি নেই। এমন বোঝা তোমার কাঁধে নিও না যা পৌঁছানোর ক্ষমতা তোমার নেই। যখনই কোনো অভাবীকে দেখতে পাবে যে তোমার পাথেয়কে গ্রহণ করবে, তোমার প্রয়োজনের সময়ে তা ফিরিয়ে দেবে, তাহলে সে সুযোগকে ছেড়ো না। এটাকে গণিমত গণ্য করবে যে তোমার সামর্থ্যের সময় তোমার থেকে কেউ ধার নেবে। তা পরিশোধের সময়কালকে তোমার অভাবের সময় নির্ধারণ করো। জেনে রাখো সামনেই রয়েছে মোড়, অগত্যা সেখান থেকে হয় বেহেশত না হয় দুজখে যাবে। যার বোঝা হালকা সে সেখানে ভারী বোঝাওয়ালার চেয়ে আনন্দিত থাকবে। তার মধ্যে নামার আগেই নিজেকে সামলাও। জেনে রাখো যার হাতে দুনিয়া ও পরকালের ভাণ্ডার রয়েছে তিনি অনুমতি দিয়েছেন তার কাছে প্রার্থনা করতে, তিনি নিশ্চয়তা দিয়েছেন তাতে সাড়া দানের।
আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরো লিখেছেন, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন তার কাছে আবেদন করতে যাতে তিনি তোমাকে দান করেন। তিনি দয়ালু দাতা, তিনি পর্দার আড়ালে অন্তরীণ নন এবং তোমাকে নিরুপায় করেন নি যে তুমি তাঁর দরবারে কোনো মধ্যস্থতা খুঁজবে। খারাপ কাজ করলেও তিনি তোমার তওবার পথ বন্ধ করেন না, তোমাকে তিরস্কার করেন না এবং তোমায় শাস্তি দিতে তড়িঘড়ি করেন না। যখন লাঞ্ছনার কবলে পড়ো তখন তোমাকে লাঞ্ছিত করেন না, তোমায় জরিমানা করেন না এবং তোমাকে অনুগ্রহ থেকে নিরাশ করেন না, তওবার ক্ষেত্রে কড়াকড়ি করেন না, পাপ বর্জনকে উত্তম বলে গণ্য করেছেন, তিনি তোমার পাপকে কেবল একটি ও তোমার ভালো কাজকে দশটি হিসেবে গণনা করেছেন।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, আজ আমরা ইসলাম ধর্ম সম্পর্কে মার্কিন নওমুসলিম খাদিজা ইভান্সের কিছু বক্তব্য ও তার মুসলিম হওয়ার কাহিনী তুলে ধরব।
আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ এবং মোহাম্মদ তৌহিদ। যারা মনোযোগ দিয়ে নানা বক্তব্য বা দৃষ্টিভঙ্গি শোনে, অতঃপর যা উত্তম তার অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। ইসলাম মানুষকে যুক্তি, বুদ্ধিবৃত্তি ও বিবেকের অনুসরণ করতে বলে। জোর করে কাউকে মুসলমান বানানো ইসলামের নীতি নয়। মার্কিন নও মুসলিম খাদিজা ইভান্সও ব্যাপক গবেষণার পর স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে নিজের জন্য বেছে নিয়েছেন। সাবেক কবি ইভান্স নিজের জন্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত খাদিজা সালামুল্লাহ আলাইহার নাম বেছে নিয়েছেন। শৈশব থেকেই তিনি ছিলেন স্রষ্টা ও সত্য সম্পর্কে কৌতূহলী। ইভান্সের বাবা মা ছিলেন খ্রিস্টান। তাদের নির্দেশে ইভান্স ও তার দুই ভাইকে মাঝে মধ্যে গির্জায় যেতে হতো। এভাবে কেটে গেছে ইভান্সের জীবনের ১৩টি বসন্ত। ইভান্স বলেছেন, সে সময় থেকেই তার মধ্যে শুরু হয়েছিল আল্লাহকে খুঁজে পাবার অনুভূতি। এই অনুসন্ধান অব্যাহত থাকে ৪২ বছর পর্যন্ত।
মার্কিন নও মুসলিম খাদিজা ইভান্স ক্যাথলিক গ্রুপ সহ খ্রিস্ট ধর্মের নানা গ্রুপের সঙ্গে মিশেছেন, কিন্তু কোথাও পাননি কাঙ্ক্ষিত প্রশান্তি এবং জীবন, জগৎ ও ধর্ম সম্পর্কিত নানা জরুরি প্রশ্নের উত্তর। মৃত্যুর পরের জীবন বা পরকালীন জীবনে উপনীত হওয়ার পথ, এসব বিষয় নিয়ে প্রশ্ন জাগত সাবেক ববি ইভান্সের জীবনে। এই অবস্থায় আরও একটি ধর্মীয় সম্প্রদায়ের শরণাপন্ন হয়েছিলেন মিসেস ইভান্স। কিন্তু কয়েক মাস ধরে তাদের কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এই সম্প্রদায়ের ব্যাপারেও আগ্রহ হারিয়ে ফেলেন ইভান্স। এভাবে কোনো সম্প্রদায়ের কাছেই নতুন কোনো বক্তব্য খুঁজে পাননি তিনি। ইভান্সের মতে, প্রকৃত বিশ্বাস বা ইমান ও এইসব সম্প্রদায়ের শিক্ষার মধ্যে ব্যাপক ব্যবধান বা দূরত্ব ছিল, আর এইসব শিক্ষাকে কোনো যুক্তি ছাড়াই মেনে নিতে বলা হয়। কিন্তু ইভান্স তার বিশ্বাস বা দৃষ্টিভঙ্গিগুলোকে কোনো একটি বইয়ের কিছু অযৌক্তিক বাক্যের ভিত্তিতে গড়ে তুলতে চাননি। বাইবেল অধ্যয়নের অভিজ্ঞতা সম্পর্কে খাদিজা ইভান্স বলেছেন,
আল্লাহর অস্তিত্বের প্রমাণ খুঁজে পাব এই আশা নিয়ে বাইবেল পড়ছিলাম, কিন্তু এর মধ্যে কিছু কথা ছিল আমার বুদ্ধিবৃত্তির উপলব্ধির সাধ্যাতীত, এবং এ বইয়ের অনেক অদ্ভুত কথারই কোনো ব্যাখ্যা দেয়া যায় না। তাই কিছু অধ্যায় পড়ার পর তা পড়া ছেড়ে দেই। এভাবে আল্লাহকে জানার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও এ ব্যাপারে গবেষণা করা বন্ধ করে দেই এবং ধর্ম সম্পর্কে পুরোপুরি উদাসীন বা নির্লিপ্ত হয়ে পড়ি।
অনেক বিশ্লেষক মনে করেন, আসলে ১১ই সেপ্টেম্বরের হামলার ঘটনাগুলো ঘটানো হয়েছিল বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী তৎপরতা ও ইসলাম আতঙ্ক জোরদারের জন্য। এ ঘটনার পর থেকে গৃহীত মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপগুলোই এই ধারণার অত্যন্ত জোরালো ভিত্তি। কিন্তু তাদের এ পদক্ষেপ বরং বুমেরাং হয়েছে ও হচ্ছে। ১১ই সেপ্টেম্বরের রহস্যময় ঘটনার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের প্রতি মানুষের আগ্রহ জোরদার হয়েছে, ফলে অনেকেই মুসলমান হচ্ছেন। খাদিজা ইভান্সও সেই সৌভাগ্যবান নও মুসলিমদের একজন। আসলে ১১ই সেপ্টেম্বরের ঘটনা ইভান্সের জন্য সৌভাগ্যের পথ খুলে দিয়েছে। তিনি বলেছেন,
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সকালবেলায় কম্পিউটারের সামনে বসেছিলাম। তখনও ৯টা বাজেনি, আমার ডান দিকে থাকা টেলিভিশনটিও খোলা ছিল। হঠাৎ শুনলাম জরুরি খবর, একটি বিমান বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে আঘাত হেনেছে। তখনও খ্রিস্টান ছিলাম, কিন্তু এই ঘটনাগুলো আমাকে পুরোপুরি হজবরল অবস্থায় ফেলে দেয়। গণমাধ্যমগুলো ইসলামকেই এইসব সন্ত্রাসী হামলার কারণ ও হোতা বলে প্রচার করছিল। আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা ধর্ম কিভাবে সহিংসতার বিস্তারকারী হতে পারে। এটা আমার বুদ্ধিমত্তা বা বিবেকের সঙ্গে মিল খাচ্ছিল না, তাই আমি নিজেই এ ব্যাপারে তদন্তের ও গবেষণার সিদ্ধান্ত নিলাম। ইসলাম বিষয়ক ওয়েবসাইটগুলো ভিজিট করতে লাগলাম এবং মুসলিম মহিলাদের ওয়েব ভিত্তিক বিশেষ কিছু গ্রুপের সদস্য হলাম। আমার নানা প্রশ্ন তুলে ধরলাম ইমেইলে। যেসব জবাব পেলাম সেগুলো নিয়ে গবেষণা করে দেখলাম উত্তরগুলো পুরোপুরি সঠিক। মার্কিন নওমুসলিম খাদিজা ইভান্স আরও বলেন,
আমি সাধারণত কোনো বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত সে বিষয়ে কোনো মত গ্রহণ করি না। মানুষের কথা শুনেই কোনো কিছু বিশ্বাস করি না আমি। বিবেক বুদ্ধি খাটিয়ে তা যাচাই করতে থাকি। গবেষণা করে দেখলাম যে মুসলমানদের খোদা তথা আল্লাহ খ্রিস্টান ও ইহুদেদেরই খোদা একই, এবং তিনি হজরত মুসা আলাইসাল্লাম ও ইব্রাহিম আলাইসাল্লামের খোদা। এটাও বুঝলাম যে ইসলাম অমুসলমানদের প্রতি ঘৃণা ছড়ায় না, এ ধরনের কাজকে সহ্যও করে না, এবং নিরপরাধ মানুষ হত্যা করাকেও সহজেই মেনে নেয় না। আমার এই গবেষণায় ইসলাম সম্পর্কে এমন চিত্র পেলাম যে গণমাধ্যমে তার কোনো ইশারাও দেখা যায় না, এবং এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ইসলামই সত্য ধর্ম। এ ব্যাপারে অনেক দলিল প্রমাণও পেলাম। মজার ব্যাপার হলো, এইসব দলিল প্রমাণই পবিত্র কোরআনেই পেলাম। এ মহাগ্রন্থে যেসব বৈজ্ঞানিক সত্য তুলে ধরা হয়েছে সেগুলো বিজ্ঞানীরা কেবল সাম্প্রতিক বছরগুলোতে আবিষ্কার করেছেন। কেবল মহান আল্লাহই ১৪০০ বছর আগে এইসব বৈজ্ঞানিক সত্য বা তথ্যের খবর দিতে সক্ষম।
নমুসলিম খাদিজা ইভান্স নানা যুক্তি প্রমাণ ও আন্তরিক বিশ্বাসের ভিত্তিতে মুসলমান হন। তার মতে ইসলাম গ্রহণই তার জীবনের সবচেয়ে বড় ঘটনা। কালেমায়ে শাহাদাতাইন পাঠের স্মরণীয় দিনটিতেই তিনি স্বীকার করেন যে ইসলাম মুক্তির ধর্ম ও বেহেশত লাভের পথ। ইভান্স এর মাধ্যমে ইসলাম অনুযায়ী কাজ করারও সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, মুসলমান হবার পর আমার জীবন এখন লক্ষ্য ও অর্থপূর্ণ। আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে পৃথিবীর জীবন মাত্র কয়েকদিনের, পরকালের পুরস্কার দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবং ব্যাপক। আমি এখন মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে প্রশান্তি অনুভব করছি, যে অনুভূতি আমার অতীতে কখনোই ছিল না। এখন আমি বুঝতে পেরেছি যে আগে আমি যেসব সমস্যাকে খুব বড় মনে করতাম, সেগুলো ছিল আমাকে ওপরে তোলার মঞ্চ মাত্র। আমার যা ছিল না ও বর্তমানে যা আছে, তার জন্য আমি আল্লাহর কাছে শুকর করছি। প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম হাদি আলাইহিসসালাম বলেছেন, পৃথিবীতে মানুষকে সম্মান করা হয় সম্পদের মালিক হওয়ার কারণে, আর পরকালে সম্মান করা হয় ন্যায়নিষ্ঠ কাজ বা আমলের কারণে।
আমরা সবাই পরকালীন সম্মান লাভের জন্য ভালো কাজ করার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকার গেন্ডেরিয়া থেকে ব্যাংক কর্মকর্তা ও লেখক মোহাম্মদ জিল্লুর রহমান পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। রেডিও তেহরানের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, রংধনু আসর শুধু শিশু কিশোরদের কাছে জনপ্রিয় নয়, বয়স্করাও এ অনুষ্ঠান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে ও শিখতে পারে। 2 নভেম্বর তারিখে প্রচারিত অনুষ্ঠানে হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার একজন অভাবগ্রস্ত ভিক্ষুককে গলার হার দান করার বাস্তব কাহিনীটি শুনলাম। অনুষ্ঠানে বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। মহান আল্লাহ আমাদের সকলকে হজরত ফাতিমার দানশীলতার দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন, আমিন।
একই অনুষ্ঠান থেকে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদাত হোসেন পাঠিয়েছেন একটি মেইল। তিনি লিখেছেন, 2 নভেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরে প্রথমেই দানশীলতা সম্পর্কে কিছু কথা বলা হয়, অতঃপর নবীনন্দিনী হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার দানশীলতা সম্পর্কে একটি সত্য ঘটনার বিবরণ দেওয়া হয়। কাহিনীটি শুনতে শুনতে মন কখনো আনন্দে ভরে উঠছিল, কখনো চোখ ভিজে যাচ্ছিল। দানশীলতার এমন দৃষ্টান্ত জগতে বিরল, আমরা যেন তা থেকে সামান্য হলেও অনুপ্রাণিত হতে পারি সে কামনাই করি।
ভাই জিল্লুর রহমান এবং সাদত হোসেন, আপনাদের চিঠি পড়ে মনে হলো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তো রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেইল পাঠানোয় আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।
হাসরের পরের মেইলটি এসেছে ভারতের অসমের কোকরাঝাড় জেলার কাচিগাঁও থানার দলগাঁও থেকে, আর পাঠিয়েছেন ওসমান গনি। তিনি লিখেছেন, 4 নভেম্বর রাতে প্রচারিত অনুষ্ঠান আমার ভীষণ ভালো লেগেছে। অর্থসহ কোরআন থেকে তেলাওয়াত শুনে আমার মন ও প্রাণ জুড়িয়ে গেল। বিশ্ব সংবাদ আমার বরাবরই খুব প্রিয়, কারণ আমার জ্ঞানের পরিধি এখান থেকেই দিন দিন বৃদ্ধি হচ্ছে নানা দেশের খবরের মাধ্যমে। দৃষ্টিপাত ও কথাবার্তা অনুষ্ঠানও আমার খুব ভালো লাগে। এক কথায় রেডিও তেহরানের প্রতিটি আয়োজনই আমার কাছে এক একটি করে জ্ঞানের ভাণ্ডার।
রেডিও তেহরানের বিভিন্ন আয়োজন সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই ওসমান গনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে অভিযাত্রী পত্রিকার সম্পাদক ও মানবাধিকার কর্মী এম এইচ সোহেল পাঠিয়েছেন এবারের মেলটি। এতে তিনি ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন দেশের ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে লিখেছেন, ইহুদিবাদ ইসরায়েল গাজার হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়ে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে। সমস্ত মুসলিম বিশ্বে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, বিবৃতি দিচ্ছে, ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু ইরান ও তার মিত্ররা ছাড়া সরাসরি সামরিক সহযোগিতা আর কেউ করছে না। ইরানের মতো যদি মিশর, তুরস্ক, সৌদি আরব একই ধরনের ভূমিকা রাখত, পরিস্থিতি ভিন্ন রকম হতো।
একদম ঠিক বলেছেন সোহেল ভাই। আপনার মন্তব্য শুনে আমার মনে পড়ে গেল ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খমেনির একটি ঐতিহাসিক বক্তব্য। তিনি বলেছিলেন, বিশ্বের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতো এবং প্রত্যেকে এক বালতি করে পানি ঢালত, তাহলে ইহুদিবাদী ইসরায়েল সেই পানির তোড়ে ভেসে নিশ্চিহ্ন হয়ে যেত।
মুসলিম শাসকরা যদি এখনও ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে ফিলিস্তিনের বুকে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকার কথা নয়। মুসলিম শাসকরা ঐক্যবদ্ধভাবে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করুন, আমরা এ প্রত্যাশাই করছি। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের বরিশালের কাশীপুর থেকে, আর পাঠিয়েছেন জিল্লুর রহমান জিল্লু। ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি একটি কবিতা লিখেছেন। ঐক্য গড়ি শিরোনামের কবিতাটির কিছু অংশ এরকম।
মুসলিম জাতি ঐক্য গড়ি, রক্ষা করি আল আকসা, ফিলিস্তিনের পাশে দাঁড়াই, পিছপা হব না সহসা। শিয়া সুন্নি মাঝহব ভুলে এক কাতারে হই শামিল, মুমিন মুসলিম ভাই ভাই গড়ে তুলি দিনের মিল। নিজে বাঁচি ভাইকে বাঁচাই, ইমানে দেই শান, বিশ্বজুড়ে জেগে ওঠো সকল মুসলমান।
গুরুত্বপূর্ণ বিষয়ে সময় উপযোগী কবিতাটির জন্য জিল্লুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ ঘোরি শাহ। তিনি লিখেছেন, আজকের চিঠিটা অন্যদিনের মতো হবে না। আজকের চিঠি যেন রক্ত মাখা, বেদনার কলরোল মূর্ছিত, স্বজাতির বেঘোর ঘুমের সমালোচনা এবং পশুদের পৈশাচিকতা নিয়ে। ইসলামে সৌভ্রাতৃত্ববোধ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার প্রশ্ন, আর কত প্রাণের বিনিময়ে ফিলিস্তিনি ভাই বোনেরা মুসলিম বিশ্বের সৌভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আদায় করতে পারবে? মুসলিম বিশ্ব কেন এত ভীত এবং সন্ত্রস্ত? ফিলিস্তিনি ভাই বোনদের স্বাধীনতা ও দেশভক্তির প্রত্যয় মধ্যপ্রাচ্যের জনমানসকে উদ্বুদ্ধ করুক, ভেঙে ফেলুক সাম্রাজ্যবাদীদের চক্র বুহ, এই কামনা করে লেখাটি শেষ করেছেন তিনি।
ভাই মোহাম্মদ খরিশা, সমসাময়িক বিষয়ে লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশি এক শ্রোতা বোনের সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি শাইলা ফারজানা, আমি IRIB ফ্যান ক্লাবের সদস্য, বাসা রংপুর। আমি কর্মজীবনে হচ্ছে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামে জব করি।
বোন শাইলা ফারজানা, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কবে এবং কিভাবে হলো?
রেডিও তেহরানে আমি হচ্ছে 6 জুন রংপুর আহার হোটেলে এক মিটিং এ অংশগ্রহণ করি, সেখানেই হচ্ছে রেডিও তেহরানের সাথে যুক্ত হই। আর ফোর্থ পাইছি স্যার মোস্তাফিজুর রহমানের মাধ্যমে।
এই বেতারের কোন কোন অনুষ্ঠান আপনার বেশি ভালো লাগে আর কেন ভালো লাগে?
রেডিও তেহরানের প্রতিটা অনুষ্ঠানই আমার কাছে ভালো লাগে। বেশি ভালো লাগে হচ্ছে ওখানে যে গল্পগুলো হয়, অনেক শিক্ষণীয় গল্প থাকে। তারপরে সুন্দর জীবন অনুষ্ঠানটা ভালো লাগে। আর বিশ্ব সংবাদের মধ্যে সঠিক তথ্যগুলাই হচ্ছে আমার মনে হয় আমরা জানতে পারি রেডিও তেহরানের মাধ্যমে। তারপরে নতুন দুইটা অনুষ্ঠান যোগ হয়েছে, একটা শেষ ত্রাণকর্তা, অনেক কিছু শেখার আছে, নতুন কিছু আমরা ওখান থেকে জানি। তারপরে হচ্ছে স্বাস্থ্য কথা অনুষ্ঠানটাতে হচ্ছে ডায়াবেটিস নিয়ে যে কথাগুলো শুনছি, ডাক্তারের পরামর্শ, এগুলো অনেক কাজে লাগে, আমরা এগুলো শুনছি এবং মানারও চেষ্টা করি।
আপনার ভালো লাগার অনুষ্ঠানগুলো সম্পর্কে জানলাম, তো সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলার যে অনুষ্ঠানগুলো আমরা শুনি, এখানে অনেক কিছু শেখার বিষয় থাকে, এগুলো যেন আমরা নিজের ব্যক্তিগত জীবনে কাজে লাগাই। আমরা যেন শুধু শুনবো সেটা না, আমরা অনেক কিছু যেন ওখান থেকে অর্জন করতে পারি, শিখতে পারি।
তো বোন শাইলা ফারজানা, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার পরম বন্ধু। শৈশবকাল থেকেই কখনো বা বিনোদন, কখনো বা শিক্ষা লাভের প্রথাগত প্রিয় মাধ্যম হিসেবে আমার সঙ্গী হয়ে ওঠে। শৈশবকাল থেকেই কখনো বা বিনোদন, কখনো বা শিক্ষা লাভের প্রথাগত প্রিয় মাধ্যম হিসেবে আমার সঙ্গী হয়ে ওঠে। কখনো জ্ঞাতসারে বা কখনো অজ্ঞাত সারে আমার দৃষ্টিশক্তিকে প্রসারিত করে, অনুভবের পরিধিকে ব্যক্ত করে। ছোটবেলা থেকে আমি নানান বেতারের সংস্পর্শে এসেছি। এগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বেতারের তালিকাটি কিছুটা দীর্ঘ হলেও তার মধ্যে যে বেতারটি বারবার আমার মন কেড়ে নেয় এবং যা আমার মনে আনন্দ যোগায় সেটি হল রেডিও তেহরান।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য বিধানচন্দ্র সান্যাল আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রংপুর শহর থেকে ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগীয় শাখার সভাপতি। মোস্তাফিজ ভাই লিখেছেন, রেডিও তেহরান থেকে গত 3 নভেম্বর প্রচারিত অধিবেশন শুনছিলাম। এতে প্রান্তিক আয়োজনে প্রচারিত হয় ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। গভীর মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শুনেছি। সত্যি সত্যি এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় এবং জনকল্যাণমূলক অনুষ্ঠান, যার মাধ্যমে প্রত্যেক শিশুকে আদর্শ এবং নীতিবান শিশুরূপে প্রতিপালন করা সম্ভব।
সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য ডক্টর মোস্তাফিজুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসুরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। অনুষ্ঠানের বৈচিত্র্যতা, নিজস্ব বৈশিষ্ট্য ও নতুনত্ব আমায় অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। চলমান ঘটনার গুরুত্বপূর্ণ খবরগুলো একমাত্র রেডিও তেহরান বাংলা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে থাকে। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের প্রকৃত ঘটনার বর্ণনা এখান থেকেই পেয়ে থাকি। গাজা উপত্যকায় যে ভয়াবহ নৃশংসতা চলছে তার সঠিক চিত্র পাই একমাত্র রেডিও তেহরান থেকে।
ভাই দেবাশিস গোপ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সম্পর্কে রেডিও তেহরানের ভূমিকার প্রশংসা করায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর থেকে, আর পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। হেমন্তের হালকা মেঘাচ্ছন্ন কুয়াশার শীতে একগুচ্ছ শেফালি ফুলের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শুরু করেছেন। তিনি লিখেছেন, অনেকদিন পর আবারও রেডিও তেহরানের লিখলাম, ব্যস্ততার কারণে এতদিন লিখতে পারিনি। আমার জীবনে রেডিও তেহরান একটি পথপ্রদর্শক ও প্রদীপ শিখা, যে আলোতে আমি উদ্ভাসিত হয়েছি। রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান শ্রুতিমধুর ও গঠনমূলক। একটি সুন্দর জীবন লাভ করতে এই সকল অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতটির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাটা টিকটিক করে জানিয়ে দিচ্ছে যে আমাদের হাতে আজ আর তেমন সময় নেই। তবে অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান, স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন শিরোনামের গানটির কথা, সুর ও শিল্পী শাহ নওয়াজ তাবিব।
রেডিও তেহরানের সাবেক কর্মী তাবিব ভাইয়ের কণ্ঠে গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
স্বাধীন হবে, স্বাধীন হবে, স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন। মানবতার পক্ষে তাই জোর গলায় বলতে চাই, স্বাধীন হবে, হবে ফিলিস্তিন। মানুষ যারা মানুষ আছে সত্য প্রকাশ তাদের কাছে, স্বাধীন হবে, হবে ফিলিস্তিন। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। চোখে যাদের বারুদ জলে বীর মুজাহিদ দলে দলে, চোখে যাদের বারুদ জলে বীর মুজাহিদ দলে দলে, মুক্তিকামী এমন সেনা যায় না তো আর কভু কেনা। তাদের হাতে মুক্তি দেশের হবেই, হবে, হবেই হবে, স্বাধীন হবে, হবেই ফিলিস্তিন, হবেই হবে স্বাধীন ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। দখলদারের দিন ফুরাবে বঞ্চিতের আশা ফুরাবে, দখলদারের দিন ফুরাবে বঞ্চিতের আশা ফুরাবে, বদলা নেবে শিশু হত্যার শান্তি এবং নিরাপত্তার বিজয় কেতন উড়বে আবার, স্বাধীন হবে, হবেই ফিলিস্তিন, হবেই হবে স্বাধীন ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। অত্যাচারে জর্জরিত দীর্ঘকালের শত ক্ষত ঝরছে কত রক্ত বাড়ি, সবটা কি আর বলতে পারি, হবেই, হবে এবার অবসান জালিম দখলদারের অপমান, জায়নবাদীর হবেই অপমান, বিশ্বব্যাপী মুক্তিকামী গুনছে আশায় দিন, হবেই, হবে স্বাধীন ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জায়নবাদীর অস্ত্র হায় দত্ত দানব লজ্জা পায়, সত্য থেকে মিথ্যাকেই করেছে আশ্রয়, মাসুম শিশু নারী যুবা করুণী আর বৃদ্ধ কেবা, মানে না ওই দখলদার স্বভাব ঠিকই হায় না, খনিয়েছে এবার তোদের দিন, হবেই, হবে স্বাধীন ফিলিস্তিন, 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 ফিলিস্তিন।
কেবলা প্রথম মুসলিমের আলকুজ অবরুদ্ধ ফের, কেবলা প্রথম মুসলিমের আলকুজ অবরুদ্ধ ফের, পড়বো নামাজ সবাই মিলে, পারবে না তো রাখতে গিলে, বীর সেনানি আসছে ধেয়ে রক্ত নদী তরিবে, হবেই হবে স্বাধীন ফিলিস্তিন, হবেই হবে স্বাধীন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন। হয়তানি সব চক্র মিলে খাচ্ছে তোমায় নিত্য গিলে, আমরা তবু বিশ্ব মানব আছি তোমার পাশে, মানবতার জয় হবে, নিপীড়িতের জয় হবে, মুক্ত প্রভাব আসবে রে সুদিন, হবেই হবে স্বাধীন ফিলিস্তিন, ফিলিস্তিন 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 ফিলিস্তিন।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի